বাংলাদেশের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে 299টি সংসদীয় আসনের মধ্যে এখন পর্যন্ত 298টি আসনের ফলাফল ঘোষিত হয়েছে। এর মধ্যে আওয়ামী লীগ এককভাবে পেয়েছে 259টি আসন, আর মহাজোটগতভাবে তাদের আসন সংখ্যা দাঁড়িয়েছে 288টি। অন্যদিকে প্রধান বিরোধী পক্ষ জাতীয় ঐক্যফ্রন্টের মধ্যে বিএনপি 5টি আসনে জিতেছে, গণফোরাম 2টি আসনে এবং 3টি আসনে জিতেছে স্বতন্ত্র প্রার্থীরা। নির্বাচনের ফলাফল মোটামুটি এরকম। এবং নির্বাচনের ফলাফল জানাতে গিয়ে সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচন কমিশনার দাবি করেছেন 80% বেশি ভোট পড়েছে, যদিও তা নিয়ে ভিন্নমত রয়েছে বিভিন্ন মাধ্যমে। আমরা সব মিলিয়ে আলোচনা করব বাংলাদেশের একাদশ জাতীয় সংসদ নির্বাচন ঠিক কেমন হলো, সরকার যারা গঠন করতে চাচ্ছে তাদের ভবিষ্যৎ পরিকল্পনা কী হওয়া উচিত, এইসব নিয়ে আমাদের আলোচনা। এবং সেক্ষেত্রে আমাদের সঙ্গে দুজন অতিথি রয়েছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ডক্টর এম আকাশ এবং ঢাকা থেকেই নিউজ পত্রিকার সম্পাদক নুরুল কবির। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে।
ধন্যবাদ।
যেমনটা বলছিলাম যে আসলে এককভাবে সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার কারণে আওয়ামী লীগ সভানেত্রী এবং বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিশ্বের বিভিন্ন নেতারা অভিনন্দন জানিয়েছেন, এবং বাংলাদেশের সংসদ নির্বাচনের সংবাদ সংগ্রহের জন্য বিদেশ থেকে সাংবাদিকরাও এসেছিলেন, তাদের সঙ্গে প্রধানমন্ত্রী কথা বলেছেন এবং তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করেছেন। আমরা শুরুতেই সেই বিদেশি সাংবাদিকদের প্রশ্নের উত্তরের কিছু অংশ আপনাদের শুনিয়ে আলোচনায় আসতে চাই।
Mr. Jiaur Rahman was the winnable candidate, but he didn't get the nomination. Then in Narayanganj, Mr. Taimur Alam, he was winnable candidate. He did get the nomination. In Sylhet, Inam Ahmed Chowdhury, he was winnable candidate. He didn't get the nomination. Then that way there are many, I can set to so many examples. But who got the nomination? Even there are many people nobody knows as political leader. Because they did the trade with the nomination. When you do trade or you give it auction, then how can you expect that they can get more seats? That's the question. And when you contest the election, definitely what people want to see that who will be the head of the government or prime minister, but they couldn't show anybody. And because of their united front, yes, Dr. Kamal Hossain is a lawyer, renowned man, no doubt about it, but he couldn't ever won the election. Once he, when he formed his own political party, he contested election in perhaps in 1996 from Dhanmondi. His deposit money was forfeited. He couldn't get, I think 4,000 or 5,000 vote perhaps he got. Because he has no idea that, well, definitely he, once he was with us and our party, but some I don't know what was the real reason, but he left our party, he formed his own political party, but he has no experience of running any party or any election. That was the main problem of them. Now, you ask why people voted for us. And I can ask you, why not? After a long time, for the first time, our people enjoy that they are beneficiary, not myself or my family member or my government. It was people. People are the beneficiary because all the work we have done, all the economic activities, then social safety net, infrastructure work, then the digital system. Even now each and every people, they have mobile phone in their hand. Everything done by us. And also now you can see so many television. Before me, in our country, we had only one television, that's the government owned. I opened up all the private sector. Why? Because I wanted to create job opportunity for our people. That's why I opened up the private sector, and also I give opportunity for our people. Then education, healthcare, housing, the food security, every this factor we work for people. Now, you know, with the poverty level, it was 40%. Now it is 21.8%. We reduced our per capita income. We achieved 7.86%. GDP 7.86%, and per capita income $1,751. But had that way, we made the progress, and now people are enjoying the food of it. And all our economic activities, it is not that only the capital, it goes up to the village level. Now, if you go to our village level, you can see then the sanitation system, safe water system, then medication, everything we ensure up to the grassroots level. And that's why people want the continuation of our government. And especially the women empowerment, which is very, very important. Then women empowerment, then the young generation. We created job opportunity for young generation. Education almost free, and for higher, after higher education, we give them stipend. We distribute free books from primary, pre-primary to secondary level, all free books. Then we develop all the institutions, schools, colleges, then new universities, different, subject-wise university. Another thing, our madrasa, Qaumi Madrasa, we recognize their certificate. So that way, when people, what people want? They want to fulfill their basic needs. When they feel that, yes, only this government can ensure it.
আমরা প্রধানমন্ত্রীর যতটুকু বক্তব্য শুনেছি সেই বক্তব্যটিকে যদি আমরা ভাগ করি তাহলে দুভাগে ভাগ করা যায়। একটি হচ্ছেন তিনি কেন তার দল জয়ী হয়েছে নিরঙ্কুশভাবে তার কারণগুলো তুলে ধরেছেন, এবং একই সঙ্গে প্রধান প্রতিপক্ষ জাতীয় ঐক্যফ্রন্ট কেন জয়ী হতে পারেনি তার কারণও বলেছেন। এবং সেই কারণগুলো যদি আমরা মোটা দাগে বলি তাহলে হচ্ছে তিনি বলতে চাইছেন যে জনপ্রিয় প্রার্থীদের মনোনয়ন দেয়নি দলটি, একই সঙ্গে মনোনয়ন বিক্রি করা হয়েছে তেমন অভিযোগও তিনি তুলেছেন। তিনি এটাও বলেছেন যে আসলে প্রতিপক্ষ থেকে কে প্রধানমন্ত্রী হবে সেটিও আসলে প্রতিপক্ষ ভালোভাবে দেখাতে পারেনি যে কে হতে যাচ্ছে প্রধানমন্ত্রী। এবং একই সঙ্গে তিনি জাতীয় ঐক্যফ্রন্টের প্রধান যে শীর্ষ নেতা ডক্টর কামালের যোগ্যতা নিয়েও প্রশ্ন তুলেছেন। তিনি বলতে চেয়েছেন যে তিনি আসলে কখনো নির্বাচনে জয়ী হননি। এই চারটি কারণ যদি আমরা প্রধানভাবে ধরি এবং সেই কারণগুলো নিয়েই আমরা আসলে আমাদের অতিথিদের কাছে আলোচনায় যেতে চাই, সেক্ষেত্রে প্রথমে নুরুল কবির, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি, আপনি শুনছিলেন প্রধানমন্ত্রী বলছিলেন, প্রধানমন্ত্রীর এই বক্তব্যকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? তিনি যেসব কারণ তুলে ধরেছেন বিপক্ষে রাজনৈতিক জোটের পরাজয়ের এবং নিজের জয়ের, সে কারণগুলো কি যথার্থ বলে আপনি মনে করেন?
দেখুন, জয় নির্বাচনে জয় পরাজয়ের বিষয়টা নির্ভর করে, প্রথমত যদি একটা নির্বাচন হয়, নির্বাচন যাকে বলে যেটার জন্য বাংলাদেশের মানুষ দীর্ঘদিন থেকে আশা করেছিল, সেটার একটা কতগুলো আকাঙ্ক্ষা ছিল, সেটা হচ্ছে যে প্রথম কথা হচ্ছে একটা অংশগ্রহণমূলক নির্বাচন হবে। অংশগ্রহণমূলক নির্বাচন হওয়ার অর্থ এই নয় যে সমস্ত রাজনৈতিক দল যারা যারা আছেন তারা এক নির্বাচনে অংশগ্রহণ করলেই কেবল অংশগ্রহণমূলক হয়ে যায়। একটা নির্বাচনে একদিকে যেমন ক্ষমতা প্রত্যাশী রাজনৈতিক দলগুলো থাকে, অন্যদিকে থাকে জনগণের স্বতঃস্ফূর্ত সক্রিয় অংশগ্রহণের বিষয়টি। তো জনগণ সেই নির্বাচনটিকে অংশগ্রহণ করতে গেলে নির্বাচন প্রক্রিয়ার মধ্যে কতগুলো বৈশিষ্ট্য বিশ্বজনীন ভাবে সত্য বৈশিষ্ট্য থাকতে হয়, উপাদান। যেমন ধরুন প্রথম থেকেই নির্বাচন যেদিন ঘোষণা হয়, এই শেডিউলটা শুরু হয় আমাদের দেশে, যেটা 10ই ডিসেম্বর শুরু হচ্ছিল, সেদিন থেকে নির্বাচন পর্যন্ত যেসব অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলো ঠিক মতন একটা একটা লেভেল প্লেইং ফিল্ডের ভিত্তিতে তারা তার প্রচার প্রচারণা আর নিজেদের পক্ষে কিংবা প্রতিপক্ষের বিরুদ্ধে তার যে অভিযোগ আছে সেগুলি সম্পর্কে পরস্পর কথা বলতে পারে কিনা, মানুষকে জানাতে পারে কিনা। আমরা প্রথম থেকে দেখেছি যে ঢাকা শহর সহ বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে রাজনৈতিকভাবে কেবলমাত্র ক্ষমতাসীন জোটের প্রার্থীরা ছাড়া অন্য প্রার্থীরা ক্যাম্পেইন যেমন করতে পারেননি, তাদেরকে যেমন গ্রেফতার করা হয়েছে, তাদের যে মূল মূল কর্মী যারা নির্বাচন সময় এজেন্ট থাকে বা তাদের যারা সমর্থনকে ক্যাশিং করে ভোটের বাক্স পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য যে রাজনৈতিক প্রক্রিয়া থাকে সেগুলি কখনোই ছিল আশেষ মুহূর্ত পর্যন্ত। শেষের দিকে আমরা লক্ষ্য করেছি যে সিভিল প্রশাসনের বিশেষত পুলিশ প্রশাসনের স্থানীয় যে নেতৃত্ব যে ওসি লেভেল থেকে শুরু করে এবং ইউএনও যেটাকে বলে উপজেলা প্রশাসক তারা তাদের থেকে শুরু করে তারা কেবলমাত্র সমাবেশের জোটের নেতা কর্মী তাদেরকে অন্য বিরোধী দলকে দমন করবার জন্য সহযোগিতা করেছে যখন চিত্রের কি নানান পত্র পত্রিকায় যে নিয়মিত সেগুলো ছাপা হয়েছে এবং সরকারকে বারবার আহ্বান জানিয়েছে বিভিন্ন পত্র পত্রিকা যে এই অবস্থাটা তীরধান করে মানুষকে অংশগ্রহণ করবার সুযোগ করে দিন। কিন্তু বাস্তবে আমরা লক্ষ্য করেছি সময়টা ধরে পুরো সময়টা ধরে যে গ্রেপ্তার প্রক্রিয়া এবং এইটার জন্য যে আগের থেকে সাজানো রাখানো অসম্ভব মামলা অসংখ্য মামলা সেগুলি গ্রেপ্তার অব্যাহত ছিল। শেষ দিন পর্যন্ত আমরা দেখলাম যে
নুরুল কবির আমরা আমরা আরো আরো আসলে ভেঙে ভেঙে আলোচনায় যাব কারণগুলো নিয়ে এবং নির্বাচনের দিন কি হয়েছে সেটি নিয়েও আমরা আলোচনা করব। আপনি আমাদের সঙ্গেই থাকুন। আমরা একটু যেতে চাই ডক্টর এম এম আকাশ আপনার কাছে। আপনি কিভাবে মূল্যায়ন করবেন প্রধানমন্ত্রীর বক্তব্যকে? তিনি যে কারণগুলো বলেছেন সে কারণগুলো কি যথার্থ?
তিনি যে কারণগুলো বলেছেন সে কারণগুলো হয়তো সত্য, কিন্তু সেই কারণেই যে নির্বাচনে তিনি এত বেশি ভোট পেয়েছেন এবং বিএনপি এত কম জোট কম পেয়েছে তা আমি মনে করি না। আরো অন্য অনেক কারণ আছে,
সেই
কারণগুলো আনলে পরে তখন হয়তো এই নির্বাচনই প্রশ্নবিদ্ধ হয়ে যাবে।
কারণগুলো কি আপনি যদি সংক্ষেপে আমাদের একটু বলেন, আমরা ভেঙে ভেঙে যাব এবং সেক্ষেত্রে আপনাদের দুজনকে জানানোর সঙ্গে সঙ্গে আমাদের দর্শক এবং শ্রোতা তাদেরকেও জানিয়ে রাখি যে আমরা আমাদের এই আলাপনে আজকে মূলত জাতীয় ঐক্য ফ্রন্টের শীর্ষ নেতা ডক্টর কামালের একটি সাক্ষাৎকারও আপনাদের শোনাবো। নির্বাচনের সবশেষ পরিস্থিতি, তাদের আগামীর কর্মপরিকল্পনা সব নিয়ে তিনি আমাদের ঢাকায় থাকা আমাদের সহকর্মী আনিসা আহমেদের সঙ্গে কথা বলেছেন এক বিশেষ সাক্ষাৎকারে, সেটিও আমরা শুনবো। তার আগে আপনার কাছ থেকে এম আকাশ একটু জেনে নিতে চাই সংক্ষেপে যে আপনি বলছিলেন যে যেসব কারণ রয়েছে সেগুলো বললে আসলে নির্বাচনী প্রশ্নবিদ্ধ হয়ে যায়, যদি আপনি প্রধান দুটো বা তিনটি কারণ বলেন।
যেমন ধরেন কোন নির্বাচনেই 80% কাজ ভোটের 80% এই পর্যন্ত আওয়ামী লীগ পায়নি। হঠাৎ কি এমন বিরাট সাফল্য তারা দেখালো যে জন্য কাজ ভোটের 80% তারা পেয়ে যাবে? এমনকি আমরা 2008 সালের যে প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন হয়েছিল সেখানে দেখবো যে আওয়ামী লীগ পেয়েছে 49% ভোট। সুতরাং এবং বিএনপি কখনই এত কম শতাংশ ভোট পায় না, তার মিনিমাম যে ভোট ব্যাংক সেটাও এর চেয়ে অনেক বেশি হয়। সুতরাং এবং আমরা জানি যে আওয়ামী লীগ যেসব পোলিং রেজাল্ট ঘোষণা করেছিল তাতেও তাদের হাইয়েস্ট এক্সপেকটেশন ছিল 210 থেকে 248টি আসন, কিন্তু এখানে তারা আসন পেয়ে গেছে অনেক বেশি। এবং এটা কেন কিভাবে পেল তাদের প্রত্যাশার বাইরে এইটা একটা প্রশ্ন। আর সেকেন্ড একটা প্রশ্ন বিএনপির কাছেও, তারা ভেবেছিল যে একটা ভোট বিপ্লব হবে, তো ভোট বিপ্লব তো হয়নি, মানুষ তো ঢলের আকারে নেমে গিয়ে তাদেরকে ভোট দেয়নি। সুতরাং দুই দিক থেকেই প্রত্যাশা পূরণ হয়নি এবং দুই দিক থেকেই একটা রহস্য রয়ে গেল।
জি, আমরা এমন অভিযোগও তো শুনেছি যে বিএনপির অনেক প্রার্থী নিজেই ভোট দিতে যাননি, আবার কোথাও কোথাও নির্বাচনের মধ্যম সময়ে প্রার্থীরা তাদের নির্বাচন বয়কট করেছেন, কেন্দ্রের নির্দেশও হয়েছে কি হয়নি সেসব বিষয় নিয়ে আমরা আলোচনা করব। কেন্দ্রের নির্দেশ হলে অনেক জায়গায় আমরা দেখেছি যে কেন্দ্রীয় নেতারা আবার নির্বাচনে ছিলেন, সেসব বিষয় নিয়ে আমরা নিশ্চয়ই আলোচনা করব। আপনাদের দুজনকে অনুরোধ করছি আমাদের সঙ্গে থাকুন। আমরা একটু শুনে আসি জাতীয় ঐক্য ফ্রন্টের শীর্ষ নেতা ডক্টর কামাল হোসেন আমাদের সহকর্মী আনিস আহমেদের সঙ্গে বিশেষ সাক্ষাৎকারে কি বলেছেন।
বাংলাদেশের সাধারণ নির্বাচন বিষয়ক ভয়েস অফ আমেরিকার ধারাবাহিক অনুষ্ঠানের আপনাদের সবাইকে সাদর সম্ভাষণ জানাচ্ছি। আজকে আমরা উপস্থিত হয়েছি এমন একজন ব্যক্তিত্বের সামনে, ডক্টর কামাল হোসেন, যিনি সর্বজন পরিচিত একজন প্রখ্যাত আইনবিদ, একজন রাজনীতিবিদ, বঙ্গবন্ধুর অত্যন্ত ঘনিষ্ঠ একজন ব্যক্তি, এবং বর্তমান নির্বাচনে তিনি ঐক্যজোটের নেতৃত্ব দিয়েছেন। তো প্রথমেই ডক্টর কামাল হোসেন, আপনার কাছে জানতে চাই এই নির্বাচন সম্পর্কে আপনার মতামত কি?
যে জনগণ ঐক্যবদ্ধ হয়ে পরিবর্তনের পক্ষে ভোট দিয়ে সরকার পরিবর্তন আনবে, তারা একদমই অবাক হয়েছে দেখে যে যে রেজাল্ট বেরিয়েছে সেটা দেখাচ্ছে যে সরকার আবার তৃতীয়বারের মতো সরকার ফর্ম করবে 5 বছরের জন্য। এটাতে এত শক হয়েছে মানুষ যে আমি ভাষায় বলতে পারি না, আমি নিজে সহ। কেউ মানে আপনি তো 7 দিন আগে এসছেন, আপনি এখানে সব পত্রিকা দেখেন, এডিটোরিয়াল দেখেন, ইভেন বিদেশি পত্রিকাগুলো দেখেন যারা জনমত যাচাই করেছে, কেউ বলে নাই যে এই সরকার আবার নির্বাচিত হতে পারে। তো যখন এই ধরনের ঘটনা ঘটে যে প্রজেকশন প্রেডিকশনকে একদম পাল্টিয়ে দিয়ে উল্টাটা হয়ে যায় যে বিরাট মেজরিটিতে সরকার আবার তৃতীয় টার্ম পেয়ে গেছে, প্রথমত বাংলাদেশে কেউ তৃতীয় টার্ম পায়নি এই পর্যন্ত, আর ইনি তো এক টার্ম করে এই যে 5 বছর চালিয়েছে এটাও তো খুবই বিতর্কিত যে এটা কোনো ইলেকট্রনের ব্যক্তি হয়েছে না, ইলেকশন ছাড়াই হয়েছে। অর্থাৎ সব পত্রপত্রিকায় দেখলে দেখবেন যে তারা বলেছিল যে না অ্যাটলিস্ট একটু অপেক্ষা করো, 30 তারিখে তো অন্তত আমরা মুক্ত হব। আমি সবাইকে বলছি 30 তারিখ পর্যন্ত অপেক্ষা করো, আমরা মুক্ত হব। তো মুক্ত হওয়া না, আমরা তো পুরাপুরি একই জিনিসের শিকার হচ্ছে আর কি, চাপিয়ে দেওয়া হচ্ছে একটা স্বৈরতন্ত্রকে। এটা একদমই আকাঙ্ক্ষিত ছিল না, বাংলাদেশের 47 বছর পরে এই জিনিসটা ভুগতে হবে আমি তো মনে করি এটা কল্পনা করা যায়নি।
এর কারণ কি বলে আপনি মনে করেন? আওয়ামী লীগ এই যে বিপুল সংখ্যাগরিষ্ঠতা পেল বলে?
না, মোটেই পেল না, তারা প্রতারক, তারা একদম গোল্ড মেডেল পাওয়া উচিত প্রতারণার জন্য। আন্তর্জাতিকভাবে যদি কোনো গোল্ড মেডেল পেতে হয় প্রতারণার জন্য এই সরকারকে পাওয়া উচিত।
কিন্তু আপনাদের লোকজন কোথায় ছিল যে নির্বাচনে কারচুপির অভিযোগ যেটা আসছে?
আগের রাত্রে ভোট হয়ে গেছে, সেখানে ভোট দিতে গেছে বলেছে ঢুকতে দেওয়া হয়নি। এটা আপনি, আমি চাই আপনি এটা নিজে পরীক্ষা করে বের করে বলেন সারা দুনিয়াকে, এই প্রতারণাকে এক্সপোজ করা একদমই খুবই প্রয়োজন। কেন 47 বছর পরে বাংলাদেশে এই জায়গায় নিয়ে যাচ্ছে যে এরা এইভাবে 5 বছর পাবে, তো এটা তো মনে করে যে এই জিনিসটা বারবার করবে যদি আপনারা ধরিয়ে এদেরকে শাস্তি না দেওয়ান।
আপনাদের নির্বাচন পূর্ব প্রচারণাও তেমনভাবে কিন্তু লক্ষ্য করা যায়নি। ঢাকা শহরে আমি দেখেছি, বিভিন্ন শহরে দেখেছি যে আপনাদের দল কিংবা জোটের প্রচারপত্র অত্যন্ত কম ছিল, বড় রকমের কোনো মিটিং মিছিলও আপনারা করেননি। তো কেউ কেউ বলছে যে এটা আপনাদের কৌশলেরই অংশ, আর কেউ কেউ বলছে যে না আপনাদের ঠিক করতে দেওয়া হয়নি। তো
এটা আপনি মানে নিরপেক্ষভাবে যাচাই করেন, আমরা কি 27 মিনিটে পাবলিক মিটিং চাইনি? সারা জীবন আমরা, আপনিও দেখেছেন আমিও দেখেছি, ইলেকশনের আগে শেষের একটা বড় মিটিং করা হয়, রাজধানীতে করা হয়। আমরা 27 তারিখে দাবি করেছিলাম যে আমাদের দিতে হবে, দেওয়া হবে না। এই ধরনের যে স্বেচ্ছাচারিতা আমি জীবনে দেখি নাই, কোনো স্বৈরাচার আগে অপোজিশনের যে বড় মিটিং এটাকে এইভাবে অস্বীকার করে নাই।
কিন্তু হাজার কয়েক লোক নিয়ে তো আপনারা মিছিলও বের করতে পারতেন, সেটা তো আপনারা করেন।
সেটা আপনি জানেন না যে কী ধরনের অবস্থা তারা করে রেখেছিল, যে ধরনের সন্ত্রাস, সেগুলো কিছুটা আমি আশা করব আপনি অবজেক্টিভ রিপোর্টিং করলে সন্ত্রাস কী পর্যায়ে হয়েছে সেটা জানতে পারবেন। আমি এত রকম সন্ত্রাস একটা রাষ্ট্রীয় পর্যায়ে কোনো দিন দেখি নাই, যেটা এবার দেখেছি, লক্ষ্য করেছি।
আপনি সম্প্রতি আপনার এক প্রতিক্রিয়া জানিয়েছেন নির্বাচনের পর যে এই নির্বাচনের ফলাফল আপনারা প্রত্যাখ্যান করছেন, তো আপনাদের সামনের কর্মসূচি কী হবে?
আমরা দাবি করতে থাকব যে এই নির্বাচন তো একদমই মেনে নেওয়া হয়নি, অর্থাৎ আরেকটা নির্বাচন হোক একটা নিরপেক্ষ সরকারের অধীনে। এটা তো আমাদের দাবি ছিলই, 7 দফা দাবি ছিল যে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হোক। দুঃখের বিষয় যে 2008 আমরা এই জিনিসটা সবাই মিলে, ইনক্লুডিং যিনি এখন সরকার প্রধান উনিও এটা সমর্থন করেছিলেন যে এখানে সরকারি দলের অধীনে নিরপেক্ষ নির্বাচন প্রায় অসম্ভব, সেই কথাকে এখন মানে উপেক্ষা করে উনি সেটি করাচ্ছেন।
তার মানে আপনি বলতে চাইছেন যে 1996 সালের 5ই ফেব্রুয়ারি যে এরকম নির্বাচন হয়েছিল বিএনপির আমলে, যা বিতর্কিত ছিল, এবং তারপর তত্ত্বাবধায়ক সরকার আসলো, কয়েক মাসের মধ্যে নির্বাচন হলো, সেই রকম কিছু কি আপনারা দাবি করছেন?
অবশ্যই, যে জজ এটাকে অসাংবিধানিক করেছে, আমি তো মনে করি দেরিতে হলেও তার একটা বিচার হবে এই দেশে। কি কেন হঠাৎ করে যে বললো যে তত্ত্বাবধায়ক সরকারের বিধান অসাংবিধানিক, তাকে সাংবিধানিক আইন নতুন করে শিখতে হবে।
এখন যে অবস্থা চলছে, অর্থাৎ আওয়ামী লীগের সংসদ সদস্য তো সংখ্যাগরিষ্ঠ সংসদে, তো এই যে ব্যালেন্সের ব্যাপারটা তো বড়ভাবে নষ্ট হয়ে গেল, কারণ সংখ্যাগরিষ্ঠ কিংবা বিরোধী দল এতই কম সেখানে, বিরোধী দল বলেন জোট বলেন, তাতে দেশের কি কি সমস্যা সৃষ্টি হতে পারে?
গণতন্ত্র ধ্বংস তো হয়ে গেছে, এটাকে পুনরুদ্ধার করার পথে আরো বাধাগুলো আমাদের অতিক্রম করতে হবে।
আপনি কি এটাও মনে করেন, অনেকে বলে যে বিএনপির মধ্যে কিছু অন্তর্কলহ ছিল, মওদুদ আহমেদের সঙ্গে বিএনপির মহাসচিবের একটা দ্বন্দ্ব ছিল, এই সব কিছু মিলিয়ে যদি মানে আত্মসমালোচনায় যান তাহলে দেখা যাবে যে বিএনপিও সেইভাবে অর্গানাইজড ছিল না, সংগঠিত ছিল না যেমনটা
হচ্ছে। আমার কিছু বলারও নাই, আমি তো বিএনপি করিও না ওদের, তাদের মানে ভিতরের কথাগুলো আমি জানি না, হতেও পারে। কিন্তু বলো, দেশের মানুষের মধ্যে তো ঐক্যমত, এটা তো আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন, দেশের পত্রপত্রিকা দেখলে, সব পত্রপত্রিকা দেখলে দেখবেন কিভাবে পরিবর্তনের জন্য সারা দেশ এক পায়ে দাঁড়িয়েছিল এবং স্বাভাবিকভাবে সবাই ভেবেছে। আমি সবাইকে বলেছি একটু ধৈর্য ধরো, 30 তারিখ তো ইনশাল্লাহ মুক্ত হব, মুক্ত হব, মুক্ত হব। এই যে একটা হঠাৎ করে যেটা সকালে দেখি যে না, এরা তো তৃতীয়বার হয়ে যাচ্ছে, আমি নিজেই বলছি তৃতীয়বার কেউ হয়নি, আবার কেন হবে, তৃতীয়বার হওয়ার কি যুক্তি আছে?
এবার তরুণ প্রজন্ম বিপুল হারে ভোট দিয়েছেন বলে বলা হচ্ছে, তো একটা কারণ কি এই যে জামাতে ইসলামীর বেশ কিছু সংখ্যক প্রার্থী বিএনপির ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করেছেন, সেটাকেও প্রত্যাখ্যান করেছে নতুন প্রজন্ম?
না, 22টা সিট ওখানে তারা দেওয়া হয়েছে, এটা পরে জানা গেল, 300 22টা সিটের জন্য মানে একটা এরকম রেজাল্ট হবে, এটা কোনো মানে যুক্তিগত মানে যুক্তি নাই এটার পেছনে।
এই সব নৈরাশ্য সত্ত্বেও আপনি বাংলাদেশের গণতন্ত্র সম্পর্কে কতটা আশাবাদী, যেই বাংলাদেশ গণতন্ত্রকে কেন্দ্র করেই গঠিত হয়েছিল 1970 সালের নির্বাচনের ভিত্তিতে, যার একটা আপনি জানেন যে একটা বৈধতা ছিল, একটা আইনগত দিক ছিল এবং বাংলাদেশের সৃষ্টিকে এই বৈধতা দিয়েছিল গণতন্ত্র, এবং নানান প্রতিবন্ধকতা সত্ত্বেও, নানান আপত্তি সত্ত্বেও বঙ্গবন্ধু নির্বাচনে গিয়েছিলেন, তার পরিপ্রেক্ষিতে আপনি বাংলাদেশের গণতন্ত্র সম্পর্কে কতখানি আশাবাদী?
যে কারণগুলো বলুন সেই কারণে 100% আশাবাদী। এই দেশে স্বৈরতন্ত্রকে কোনোভাবে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া যাবে না, যতই মানে অস্ত্র ব্যবহার করা হোক, অর্থ ব্যবহার করা হোক, জালিয়াতি করা হোক, এই দেশের মানুষকে স্বৈরতন্ত্রের অধীনে বেশি দিন রাখা যাবে না। এটার প্রতিবাদ হবে, প্রতিরোধ হবে এবং স্বৈরতন্ত্র থেকে আমরা অবশ্যই মুক্ত হব।
শুনছিলাম আমরা জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ডক্টর কামাল হোসেনের সাক্ষাৎকার, শুনেছেন নিশ্চয়ই আমাদের দুজন অতিথিও। শুরুতে একটু যেতে চাই নুরুল কবির আপনার কাছে। ডক্টর কামাল যেসব কথা বলেছেন, আপনার বিশ্লেষণে কি বলে?
দেখুন, আমি প্রথম কথা হলো আমার আপনার প্রথম প্রশ্ন উত্তরটা আপনি পুরোপুরি নেননি, আমি আপনার প্রশ্নটাকেই কন্টেস্ট করি। আপনি যখন বলেন নির্বাচনে, তো আমি মনে করি নির্বাচন সংক্রান্ত উপরে রাষ্ট্রবিজ্ঞানের যে এক ডেফিনিশন আছে সেই অনুযায়ী কোনো কোনো নির্বাচনই হয়নি। নির্বাচন মানে হচ্ছে প্রতিযোগিতামূলক, নির্বাচন মানেই হচ্ছে মানুষ সেখানে অংশগ্রহণ করতে
পারবে। নুরুল কবির, আপনাকে যদি একটু থামিয়ে বলি যে সেই সংজ্ঞার অনুযায়ী নির্বাচন হলো কি হলো না, সেটা নিশ্চয়ই একটি আলাদা বিবেচ্য বিষয়, কিন্তু একই সঙ্গে এটা তো সত্য যে একই সঙ্গে বিশ্বের বড় বড় গণতান্ত্রিক দেশগুলো তো তাকে অভিনন্দন জানাচ্ছে।
এটা আলাদা বিবেচ্য হওয়ার বিষয় না, এটা হচ্ছে রাজনৈতিক এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার সঙ্গে ওতপ্রোত ভাবে জড়িত। সেইখানে যদি আপনার যারা অপোজিশন ক্যাম্পে থাকে তাদেরকে যদি মিটিং করতে না দেওয়া হয়, তাদেরকে যদি মিটিং করতে না দেওয়া হয়, পোস্টার লাগাতে না দেওয়া হয়, তাদেরকে যদি নির্বাচন প্রক্রিয়ার মধ্যে পুরো সমাজ তাদের গ্রেফতার করা হয়, আগের দিন যদি তাদের রাত পর্যন্ত যদি তাদেরকে গ্রেফতার করা হয়, তাহলে পরের দিন যখন নির্বাচন অফিস থেকে, নির্বাচনী কেন্দ্রগুলো থেকে অপোজিশনের এজেন্টদেরকে মেরে পিটে কিংবা ইন্টিমিডিয়েশনের মধ্যে ধরে রাখা হয়, সেই অবস্থায় কিছু লোকদের এমন যদি পরিস্থিতি তৈরি করা হয় যেখানে আতঙ্কের পরিস্থিতি তৈরি হয়, সেখানে মানুষ ভোট দিতে যেতে, আপনি কি, আমি জানি না আপনাদের কোন প্রতিনিধি ঢাকা শহরে ছিল কিনা,
আমি
যখন অফিস থেকে বাসায় ফিরি সাড়ে দশটার সময়, তখন পুরো রাস্তা ধরে উত্তরা পর্যন্ত বাংলা মোটর থেকে কোন গাড়ি ছিল না, পুলিশের দুটো পুলিশের গাড়ি আর আমার গাড়ি ছাড়া। বাংলাদেশে কোনোদিন নির্বাচনের রাতে আগের রাতে যেখানে বলা হয় যে এখানে একটা খুশির মতন একটা পরিস্থিতি থাকে সেটা ছিল না। এইটাকে তো আমি নির্বাচন প্রতিযোগিতামূলক নির্বাচন বলতেই প্রস্তুত নই, এক নম্বর কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে নির্বাচনী এজেন্ট ছাড়া অপজিশনে যখন ভোট গণনা করা হয়, সেই ভোটের গণনার কি অবজেক্টিভিটি কিংবা কি ন্যায্যতা কিংবা কি গ্রহণযোগ্যতা থাকতে পারে, এইটা হচ্ছে বাংলাদেশের অধিকাংশ মানুষের কাছে এই মুহূর্তে বড় প্রশ্ন।
জি, আমি আসলে বলছিলাম যে গণতান্ত্রিক সংজ্ঞা অনুযায়ী আমরা অনেক ধরনের বিবেচনা নিতে পারি অনেক বিষয়ে, কিন্তু আমরা তো এটাও দেখছি যে গণতান্ত্রিক দেশগুলো প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানাচ্ছে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার জন্য।
পৃথিবীর যে কোনো দেশের সরকার প্রধান তাকে আমাদের দেশের প্রধানমন্ত্রীকে জানাতেই পারেন, কিন্তু আমি তো মানুষ হিসেবে এখানকার নাগরিক হিসেবে একজন সাংবাদিক হিসেবে আমি দেখেছি আর যারা অভিনন্দন জানাচ্ছেন তারা তো এখানে বসে দেখেন নাই, আমি তো এখানে আছি। আমি নিজে যে ভোট কেন্দ্রে সকালবেলায় গেছি সেখানে একজন অপজিশনের কোন ওই কেন্দ্রে কোন এই ইলেকশন এজেন্ট ছিল না। আপনি তরুণ প্রজন্মের কথা বলেছেন, কতক্ষণ আগে সমালোচনা ছয় বছর কথা বলেছেন, আমার ছোটা ছেলে প্রথম এবার ভোটার হয়েছে, তাকে বাধ্য করেছে সে কি মার্কায় ভোট দিলে সেটা দেখতে। সেইটাকে যদি আপনি নির্বাচন বলেন তাহলে আপনি বলতে পারেন যে আমি এবং আমার দেশের মানুষ মনে দিব না। আর প্রশ্নটা হচ্ছে যে আওয়ামী লীগের যে লেজিটিমেসি ক্রাইসিস ছিল, আপনি ধরো আমি আপনাকে বলতে পারি আওয়ামী লীগ ভুল করেছে তার রাজনীতির জন্য, তার লেজিটিমেসি ক্রাইসিসটা আরো বেশি সংকটের মধ্যে পড়ল। তারা যদি 2014 সালের নির্বাচনে বিএনপি এবং অপোজিশন পার্টিগুলি অংশগ্রহণ না করার কারণে সংকটের মধ্যে পড়েছিল, তাদের একটা সুযোগ এসেছিল এইবার সেটা তার লেজিটিমেসি সহায়তা থাকবে, কিন্তু এইবার তারা কেলেঙ্কারিতে এই পর্যায়ে করেছে যে এই দেশের মানুষ আর সম্ভবত কোনোদিন, আপনার জানি না আমার সম্পর্কে আপনার কোনো ধারণা আছে কিনা, আমি সারা জীবন ধরে বলেছি যে নির্বাচনকালীন সরকারের কোনোদিন অনির্বাচিত সরকার হতে পারে না। সেই আমার আজ মনে হচ্ছে যে বাংলাদেশের বোধহয় আর কোনোদিন অর্থাৎ বহু বছর পর্যন্ত কোন প্রাথমিক সরকারের অধীনে নির্বাচন করা ঠিক হবে না, কারণ তারা যে ক্ষমতার উদ্ধত্ব এবং প্রশাসনকে পুরোপুরি জনগণের বিরুদ্ধে দাঁড় করিয়ে মানুষকে তার স্বাধীনভাবে ভোট প্রয়োজন এবং সে প্রত্যেক ভোটের যে ফলাফল মাধ্যমে একটা গণতান্ত্রিক প্রক্রিয়া শুরু করার ক্ষেত্রে যে সুযোগ এবং সম্ভাবনা তৈরি ছিল এই বছর আশা করছে। বাংলাদেশ আমি মনে করি প্রত্যেক সংকটের মতো বিপদে হচ্ছে, সেটা এই মুহূর্তে আপনার কাছে মনে না হতে পারে, আগামী দিনগুলোতে সেগুলি প্রতিভাত হবে এবং সেটা সরকারের জন্য যেমন ঠিক হয়নি প্রমাণিত হবে এবং বাংলাদেশের রাজনীতি অর্থনীতি ইত্যাদি অনেকদিন ধরে সম্পর্ক থাকবে বলে আমার ধারণা। একজন নাগরিক হিসেবে আমাদের উদ্বেগ নেই, এইটা আমার বাংলাদেশের যে বাংলাদেশ প্রদর্শিত হয়েছিল একটা রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে, যেখানে অসংখ্য মানুষ আত্মদান করেছে, সেই দেশে এইখানে একটা নির্বাচন আমাদেরকে দেখতে হবে একটা রাজনৈতিক দলের।
জি নুরুল কবির, নুরুল কবির, আমরা আবারও আপনার কাছে ফিরবো এবং সেক্ষেত্রে আসলে জাতীয় ঐক্যফ্রন্টের জন্য যেসব অভিযোগ এরই মধ্যে বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষকরা অথবা সরকারের পক্ষ থেকে তোলা হয়েছে নির্বাচনের এই ফলাফলের জন্য, যেটি অবশ্য আপনি নির্বাচন বলতে রাজি নন, সেটি আর কারণগুলো নিয়ে একটু বিশ্লেষণ করব। তার আগে একটু এম এম আকাশ আপনার কাছে যেতে চাই। আপনি শুনছিলেন ডক্টর কামাল হোসেনের সাক্ষাৎকার, আপনার বিশ্লেষণটা শুনে তারপর অন্য বিষয় নিয়ে আলোচনা করতে চাই।
প্রথমত আমি ঢাকায় ভোট দিয়েছি, সকালের দিকে আমি যখন ভোট দিতে গিয়েছি তখন ঢাকায় সকালের দিকটা মনে হয়েছে বেশ শান্তিপূর্ণভাবেই নির্বাচন শুরু হয়েছে, সম্ভবত বিদেশি পর্যবেক্ষকরা ওই সময়ই ভোট কেন্দ্র নির্বাচিত ভোট কেন্দ্র যেগুলোকে তারা গেছেন গিয়ে দেখে ওরকম একটা মন্তব্য করেছেন। কিন্তু পরের দিক থেকে খারাপ খবরগুলো আসতে থাকে এবং খারাপ খবরগুলো সত্যও বটে। যেমন প্রথম একটা খবর আমি বলি, জেনারেলি ঢাকার বেশিরভাগ পোলিং বুথে মানে অনেক মানে প্রায় সব পোলিং বুথেই বিএনপির কোন এজেন্ট ছিল না। আমি যেখানে ভোট দিয়েছি সেখানে আওয়ামী লীগের একটা এজেন্ট ছিল, আর কোন পার্টির কোন এজেন্ট আমি পাইনি। বামপন্থী দলগুলোকে জিজ্ঞেস করেছিলাম, তারা বলেছে যে তাদের এজেন্ট সকালবেলা গিয়ে ঢুকতে পারেনি, চলে আসতে বাধ্য হয়েছে। সুতরাং এইটা একটা সন্দেহের সৃষ্টি করে যে কেন এজেন্টদেরকে ঢুকতে দেওয়া হলো না পোলিং এজেন্টদেরকে পোলিং বুথে। আমি ঢাকার কথা জানি এবং অন্যান্য জায়গায় কি হয়েছে সেটা অন্যান্য জায়গার পর্যবেক্ষকরা বলতে পারেন। দ্বিতীয়ত, অনেক আমার স্ত্রী ভোট দিতে গিয়ে দেখেছে যে তার ভোটার নাম্বার দেওয়ার কথা, এবং ভোটার নাম্বারটা সাধারণত বাইরের রাজনৈতিক দলরাই দেয়, তো বাইরের রাজনৈতিক দলের টেবিলে খালি আওয়ামী লীগ উপস্থিত ছিল এবং তারা তাকে ভোটার নাম্বারটা দেওয়ার ক্ষেত্রে খুব একটা উৎসাহ প্রদর্শন করেনি। বলেছে এই কাগজ আছে খুঁজে নেন, ওই কাগজ আছে খুঁজে নেন। অর্থাৎ মনে হয়েছে যে অতীতে যেরকম রাজনৈতিক দলগুলো গেলে পরেই ভোটারকে এসে একটা স্লিপ দিয়ে দেয়, সেরকম কোন ব্যাপার এখানে হয়নি। ফলাফলের কথাটা আমি আগেই বলেছি, ফলাফল উভয় পক্ষের জন্যই অপ্রত্যাশিত, শুধু কামাল হোসেনের জন্য অপ্রত্যাশিত তা নয়, আওয়ামী লীগের জন্য মনে হয় না আওয়ামী লীগ এত বেশি প্রত্যাশা করেছিল। সুতরাং এগুলো খুবই রহস্যময় এবং এগুলো ব্যাখ্যা সহজ নয়। এবং এর সঙ্গে যদি আপনি যোগ করেন কামাল হোসেন সাহেবের অভিযোগ যে আগের রাতে ট্রান্সপারেন্ট ভোটার বাক্সে ভোট কিছুটা দিয়েই রাখা হয়েছিল এবং পরে, এখন ভোটার উপস্থিতি 80%, এটাও কিন্তু হাইয়েস্ট, আমাদের 2008-এও 76% ছিল, 80% তো হতে পারে, কিন্তু 80%-এর মধ্যে 80% আওয়ামী লীগ পেয়ে গেল এটা আমি বিশ্বাসযোগ্য মনে করি না।
জি, আমরা একটু যেতে চাই অন্যান্য কারণগুলোতে, তার আগে আসলে আমাদের এই অনুষ্ঠানটি সরাসরি ফেসবুকেও সম্প্রচারিত হচ্ছে এবং সেক্ষেত্রে অনেক দর্শক মন্তব্য করেছেন, আসলে বেশিরভাগ মন্তব্যই তারা সরকারের সমালোচনা, কেউ কেউ আবার জাতীয় ঐক্যফ্রন্টের সমালোচনা, এসব নিয়েই কথা বলেছেন। তার মধ্যে দুই একটি ব্যক্তিগত মন্তব্যও আপনাদেরকে পড়ে শোনাতে পারি, কিন্তু সেটি আসলে ঠিক হবে না বোধহয়, তার চেয়ে বরং একটি মন্তব্য পড়ে আপনাদের কাছে আবার আলোচনা যেতে চাই। এবং সেই মন্তব্যটি পড়ার আগে আমি, আমাদের সঙ্গে টেলিফোনে অনেক শ্রোতা অপেক্ষা করছেন, শ্রোতা আপনাদেরকে জানিয়ে রাখি যে আমরা আসলে দুঃখিত, আজকে অনেক বেশি শ্রোতার প্রশ্ন নিতে পারছি না, আমরা একজন শ্রোতার অন্তত পক্ষে একটি প্রশ্ন নিতে পারি। হ্যালো,
হ্যালো,
জি কে বলছেন?
আমি মোহাম্মদ আব্দুল্লাহ বলছিলাম চুয়াডাঙ্গা থেকে।
জি আব্দুল্লাহ, আপনার যদি প্রশ্ন অথবা মন্তব্য থাকে করতে পারেন।
ধন্যবাদ জানাচ্ছি ভয়েস আমেরিকাকে নির্বাচন পরবর্তী এরকম একটা গুরুত্বপূর্ণ আলোচনা করার জন্য। ধন্যবাদ জানাচ্ছি আজকে প্যানেলের নুরুল কবির ভাই এবং এম এম আকাশ স্যারকে। তো ওনারা দুজনই যথার্থ বলেছেন যে গতকাল বাংলাদেশে কোনো নির্বাচন হয়নি, এটা একটা পাতানো প্রহসন। আর তারপরে আমরা আজকে আমরা সাধারণত ফেসবুকে শুনে থাকি, তৃতীয় দফা বন্ধের কারণে এটা ফেসবুকে আমরা আজকে শুনতে পাচ্ছি না, মানে রেডিও রিসেপশনও মোটামুটি আজকে ভালো হয়েছে, এটা এটা আমার মানে এটা শোনার জন্য সহায়তা করছে আর কি। যাই হোক, মানে আমি নিজেও একটা ভোট সেন্টারের খুব কাছাকাছি ছিলাম, কিন্তু রাস্তায় রাস্তায় প্রতিরোধের কারণে, দলের সমর্থকদের প্রতিরোধের কারণে আমার পক্ষেও আমার মানে গণতান্ত্রিক যে অধিকার সেটা প্রয়োগ করা সম্ভব হয়নি। আর এই যে এজেন্ট সম্পর্কে যেগুলো বলা হচ্ছে, এই যে আমি গ্রাম অঞ্চলে থাকি, এখানে এজেন্টদের নাম ধরে ধরে মানে আইন প্রয়োগকারী সংস্থা আগে থেকে তাদের তালিকা ধরে তাদের খোঁজাখুঁজির কারণে মামলার ভয় দেখিয়ে তাদের দূরে রেখেছিল, যারা এসব উপেক্ষা করেও ভোট কেন্দ্রে গিয়েছিল তাদেরকে
আপনি বলছিলেন যে আমাদের ঢাকায় কোন সাংবাদিক রয়েছেন কিনা, আপনি নিশ্চয়ই জানেন আমাদের 3 জন প্রতিনিধি রয়েছেন ঢাকায় এবং আরো 3 জন নতুন সাংবাদিক আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। যে 3 জনের কথা প্রথম বললাম তারা অনেক বেশি সিনিয়র, তারা প্রতিদিনই আমাদের সংবাদ পাঠাচ্ছেন এবং আমরা আসলে সমস্ত সংবাদই পরিবেশন করেছি এবং সেসব সংবাদের মধ্যে আপনি যেসব কথা বলেছেন তার অনেকগুলি উঠে এসছে। এবং আমাদের সহকর্মী ওয়াশিংটন থেকে আসলে এখন বাংলাদেশে রয়েছেন প্রায় 7 দিন হলো, তিনিও চট্টগ্রাম বাংলাদেশ সহ বিভিন্ন অঞ্চল ঘুরে সংবাদ সংগ্রহের কাজ করেছেন এবং তিনি জানিয়েছেন যেহেতু একটি অনুষ্ঠান সঞ্চালন করছি, সে কারণে আপনার কাছ থেকে আবারও একটু জানতে চাই যে অনেকেই অভিযোগ করছেন, আমাদের সংবাদদাতারাও জানিয়েছেন যে বিএনপির অনেক প্রার্থী নিজেও ভোট দিতে যাননি, এবং প্রচার প্রচারণার কি অবস্থা ছিল সেটি আপনি নিশ্চয়ই জানেন। সব মিলিয়ে আপনার কাছে কি মনে হয় যে শুধু সরকার দলের অত্যাচার নির্যাতন মামলা হামলা সেসব কারণে, নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে? কারণ আমরা এটা তো জানি যে গণতন্ত্র পুনরুদ্ধারের যে চেষ্টা জাতীয় ঐক্যফ্রন্ট করতে চাইছে তার জন্য খুব সহজ সরল পথ তো থাকার কথা না। সেই কথা বিবেচনা করে আপনার কাছে কি মনে হয়, জাতীয় ঐক্যফ্রন্ট অথবা বিএনপি কি তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করতে পেরেছে?
দুটো বিষয়, একটা হচ্ছে বিএনপি কিংবা আওয়ামী লীগ আমার ব্যক্তিগত রাজনৈতিক এবং দার্শনিক আগ্রহের মধ্যে পড়ে না। দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে যে আমি একটা একটা ছোট্ট উদাহরণ দিই আপনাকে। চিটাগং এর একটি আসনে জোনায়েদ সাকের নেতৃত্বাধীন যে সংহতি পরিষদ, সংহতি আন্দোলন, তার একটা কেন্দ্রে তিনি শূন্য ভোট পেয়েছেন। আপনি নিশ্চয়ই জানেন যে যারা বামপন্থী আন্দোলন সংগ্রামের সাথে জড়িত তাদের কর্মীরা নেতারা তাদের দারিদ্র যতই থাকুক কিন্তু তার ইডিওলজির ব্যাপারে অত্যন্ত সচেতন এবং অঙ্গীকারবদ্ধ। তাহলে আমাকে কি ধরে নিতে হবে যে ওই কেন্দ্রে কিংবা ওই কনস্টিটিউন্সিতে এই সংহতি আন্দোলনের যে যিনি প্রার্থী তিনি নিজে নিজের ভোটটা দেননি? এটা আমার পক্ষে বিশ্বাস করা দুরূহ। আমার শৈশব থেকে এই পর্যন্ত আমার ব্যক্তিগত ভাবে আমি যদি লুকাতে লজ্জাবোধ করি না গর্বই বোধ করি, সেটা হচ্ছে যে আমি এখানে বামপন্থী রাজনৈতিক ধারা থেকে এসে সাংবাদিকতা এসেছি। আমি তাদের লেভেল অফ কমিটমেন্টস এবং এটা এটা সম্পর্কে আমার একটু ধারণা আছে। প্রশ্নটা হচ্ছে যে বিএনপি কিংবা ঐক্যজোটের 101টা অপরাধ দোষ ত্রুটি সীমাবদ্ধতা থাকতে পারে, কিন্তু এখানে 80% ভোট বাংলাদেশের যে কোনো একটি পার্টিকে দেয় এইটাকে আলোচনা করতে পারে, কিন্তু এটা হাস্যকর ব্যাপারটা কিছু নয়। তোমার ব্যক্তিগত অভিযোগ হচ্ছে বাংলাদেশের রাজনীতির সম্পর্কে ব্যক্তিগত, যে যেই দেশটা জাতীয়তাবাদী সংগ্রামের পরিপ্রেক্ষিতে স্বাধীন হয়েছে, স্বাধীনতা সংগ্রাম হয়েছে, জাতিরাষ্ট্র কায়েম হয়েছে, জাতিরাষ্ট্র কায়েম হবার পরে এখানে গরিব এবং ধনীর মধ্যে তার সংগ্রামটা হওয়ার কথা ছিল, উচিত ছিল, এইভাবে সমাজ ভাগবার করা ছিল, কিন্তু এই সমাজে পরে খাড়াখাড়ি ভাবে আওয়ামী লীগ বিএনপিকে বিভক্ত হয়ে আছে, যে কারণে অন্যান্য যে রাজনৈতিক আদর্শের অনুসারী বা রাজনৈতিক আদর্শের বিশ্বাস করেন তাদের রাজনীতিকে দাঁড়াতে পারছে না। সেইখানে 80% একটি রাজনৈতিক দলের পক্ষে আছে আর একটি আর সবাই মিলে তার বিপক্ষে আছে।
জি আমাদের সময় শেষ হয়ে এসছে, আমরা এম এম আকাশের কাছে একটু যাব। তার আগে আপনার কাছ থেকে সবশেষে একটি লাইনে একটি মন্তব্য চাই, সেটি হচ্ছে আপনি বলছিলেন যে এটি নির্বাচনী হয়নি এবং সেক্ষেত্রে আমরা জানি যে জাতীয় ঐক্যফ্রন্ট এখন বৈঠক করছে, তারা যদি ডক্টর কামালের সাক্ষাৎকার এবং বৈঠক সব মিলিয়ে আমরা যদি ধরে নিই যে তারা কোনো ধরনের রাজনৈতিক কর্মসূচি ঘোষণা করেছে এবং তাতে আপনি কি মনে করেন বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি আবার অস্থিতিশীল হয়ে উঠছে?
আমি তারা কি সিদ্ধান্ত নিলাম সেটা তাদের ব্যাপার। আমি এটুকু জানি যে 18 শতকে বা পৃথিবীতে সার্বজনীন ভোটাধিকারের জন্য সংগ্রাম হয়, বাংলাদেশে 2018 সালের এই নির্বাচনের পরে বাংলাদেশের মানুষকে সবাইকে মিলে আবার নিজেদের ভোটাধিকার প্রতিষ্ঠা করার সংগ্রাম করতে হবে, কারণ তার ভোটাধিকার একেবারে।
জি নীলকবির, আপনাকে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আমরা নিশ্চয়ই আরও শুনতাম এবং আমাদের অনেক দর্শক শ্রোতা আসলে আপনার কথা পছন্দ করেছে, তারাও শুনতে চাচ্ছে, কিন্তু আমাদের অনুষ্ঠান একদম শেষ পর্যায়ে। আমরা এম এম আকাশ আপনার কাছে যেতে চাই, একই ধরনের প্রশ্ন সব মিলিয়ে এক মিনিটের মধ্যে আপনি কি বলবেন যে বাংলাদেশের রাজনীতি কি স্থিতিশীল অবস্থার দিকে যাচ্ছে নাকি আবার অস্থিতিশীল হয়ে ওঠার একটা লক্ষণ আপনি দেখতে পাচ্ছেন?
ঐক্যফ্রন্ট যে দাবি করেছে পুনঃতকশীল ও পুনর্নির্বাচন, সেটা যদি করতে হয় তাহলে তাদেরকে বিপুল আন্দোলন করতে হবে। সেই আন্দোলনের সক্ষমতা তাদের যদি থাকতো তাহলে আমার ধারণা এই ভোটের প্রতারণাও তারা ঠেকাতে পারতো। সুতরাং এখানে একটা প্রশ্ন থেকেই যায় যে তারা সেটা করতে পারবে কিনা। কিন্তু যেহেতু আমাদের বর্তমান সংসদে ব্যবসায়ীদের প্রাধান্য থাকবে এবং গভর্নেন্সের চ্যালেঞ্জ মোকাবেলা করতে আওয়ামী লীগের ব্যর্থ হওয়ার সম্ভাবনাই বেশি, সুতরাং নতুন ইনফ্লেমেবল ম্যাটার তৈরি হবে এবং সেইটাকে কেন্দ্র করে নতুন রাজনৈতিক শক্তিরও আবির্ভাব হতে পারে এবং ব্যবসায়ী রাজনীতিবিদ এবং ব্যুরোক্রেসির নেক্সাস, অসৎ নেক্সাস নষ্ট না করে খালি নির্বাচন করলাম আর করলাম পুনরায় করলাম তা দিয়ে দেশের সমস্যার সমাধান হবে না।
এম এম আকাশ, নুরুল কবির, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ এবং একই সঙ্গে দুঃখ প্রকাশ করছি। অনেক দর্শক মন্তব্য করেছেন, তাদের মন্তব্যগুলো পড়তে পারিনি, অনেক শ্রোতা টেলিফোন লাইনে ছিলেন, তাদের সঙ্গে কথা বলতে পারিনি, আমরা দুঃখিত। সবশেষ প্রত্যাশা একটাই, বাংলাদেশ ভালো থাকুক, দেশের মানুষ ভালো থাকুক।
এই অনুষ্ঠানের প্যানেল সদস্য এবং শ্রোতাদের সব মন্তব্যই তাদের নিজস্ব মতামত, ভয়েস অব আমেরিকা কর্তৃপক্ষ সেসব মন্তব্যের জন্য দায়িত্ব নেবে না।